Bismillahir Rahmanir Rahim. All the distinguished guests.
Shuddhi Mandali.
Assalamu alaikum rahmatullah. Peace and blessing of Allah be upon you all.
Apnader shobar proti shanti borshito hok.
First of all,
sarvaprothom
I would like to extend
ami antorik শোক এবং সহানুভূতি ব্যক্ত করছি তাদের সবার প্রতি যারা বুধবারের ওয়েস্টমিনস্টারের হামলায় প্রভাবিত হয়েছেন। এই দুঃখজনক সময়ে আমরা তাদের সবার সাথে আছি। আহমদিয়া মুসলিম জামাতের পক্ষ থেকে আমি এটি স্পষ্ট করতে চাই যে আমরা এমন সকল সন্ত্রাসী কার্যক্রমের জন্য ধিক্কার জানাই এবং আন্তরিক সহানুভূতি ব্যক্ত করছি এই বর্বরোচিত হামলায় প্রভাবিতদের প্রতি। বিশ্বের সকল অঞ্চলে আহমদিয়া মুসলিম জামাত শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছে আর ইসলামী শিক্ষার অনুসরণে এমন সকল নৃশংসতার বিরুদ্ধে আওয়াজ উত্তোলন করে চলেছে। আমাদের এই বার্ষিক শান্তি সম্মেলনও এমন প্রচেষ্টারই একটি অংশ। আমি আমাদের সব অতিথিকে ধন্যবাদ জানাতে চাই যারা আজকের এই শান্তি অধিবেশনে আমাদের সাথে যোগ দিয়েছেন। আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা বলেছেন যে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন এই যুগে ইসলামের রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাসত্বে দুটো মহান লক্ষ্য সাধনের জন্য পাঠিয়েছেন ইসলামী শিক্ষার। প্রধানত প্রথমত মানব জাতিকে খোদা তালার নিকটতর করা, খোদার কাছে আনা। দ্বিতীয়ত মানব জাতির মনোযোগ এদিকে আকর্ষণ করা যে তারা যেন পরস্পরের প্রাপ্য অধিকার প্রদান করে। আমার বিশ্বাস এই দুটো বিশ্বাসেই সত্যিকার এবং দীর্ঘস্থায়ী শান্তির মূল ভিত্তি। মুসলমান হিসেবে আমরা সৌভাগ্যবান যে কোরআন আমাদের এই কথা অবহিত করেছে যে আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য হলো আমাদের সর্বশক্তিমান খোদার ইবাদত করা, আর সেই ইবাদত মসজিদে বা জামাত করা বেশি পছন্দনীয়। দুর্ভাগ্যজনকভাবে আর এই শান্তিপূর্ণ উদ্দেশ্য এবং লক্ষ্যের বিরুদ্ধে গিয়ে কিছু মুসলমান দল এবং কিছু মুসলমান গোষ্ঠী মসজিদ এবং তাদের মাদ্রাসাকে উগ্রতার, ধর্মীয় উগ্রতার কেন্দ্রস্থলে পরিণত করেছে, যেখান থেকে ঘৃণার প্রচার হয় এবং অন্যদেরকে অমুসলমান এবং মুসলমান উভয়ের বিরুদ্ধে সন্ত্রাসী কাজে প্ররোচিত করা হয়। অবশ্য এই সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে তারা বিভিন্ন মুসলমানদেরই অন্য দলের বিরুদ্ধে। এটি আশ্চর্যের কিছু নয় যে এর ফলে পাশ্চাত্যে ভয়াবহ ভীতি সৃষ্টি হয়েছে ইসলামের বিরুদ্ধে, আর এমন ধারণা সৃষ্টি হয়েছে যে মসজিদ আসলে সংঘর্ষ এবং নৈরাজ্যেরই কেন্দ্রস্থল। বিভিন্ন দল এবং শ্রেণীর মাঝে এই ধারণা সৃষ্টি হয়েছে এবং তারা বলছে যে মসজিদ বন্ধ করা উচিত বা অন্যদের পক্ষে মুসলমানদের উপর কিছু নিষেধাজ্ঞা আরোপিত হওয়া উচিত। দৃষ্টান্ত স্বরূপ এমন আওয়াজও উত্তোলিত হচ্ছে উঠছে যে পর্দার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হোক, মিনার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হোক, অন্যান্য ইসলামী নিদর্শন উপর বিধিনিষেধ আরোপ হোক। দুর্ভাগ্যজনকভাবে কিছু মুসলমান মানুষকে এই সুযোগ দিয়েছে ইসলামী শিক্ষার বিরুদ্ধে কথা বলার। একজন মুসলমানের দায়িত্ব শুধু ইবাদত করাই নয়, বরং তার জন্য এতিমদের দেখাশোনা, ক্ষুধার্তদের খাওয়ানো আবশ্যক, নতুবা আমাদের ইবাদত বৃথা যাবে। কোরআন করিমে 107 নম্বর সুরার 3 এবং 4 আর 5 নম্বর আয়াতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই শিক্ষার ভিত্তিতে আহমদিয়া মুসলিম জামাত আল্লাহ তাআলার কৃপায় বিভিন্ন মানব সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে, মানুষের দুঃখ ব্যথা এবং বেদনা দূরীভূত করার জন্য, বিশেষ করে সুবিধা বঞ্চিত মানুষের রং ধর্ম এবং বর্ণের ঊর্ধ্বে থেকে কাজ করা হচ্ছে। আমরা হাসপাতাল, স্কুল এবং কলেজ প্রতিষ্ঠা করেছে যেখানে স্বাস্থ্য সেবা এবং শিক্ষা দেয়া হচ্ছে। বিশ্বের খুবই অনুন্নত এবং প্রত্যন্ত অঞ্চলে এসব কার্যক্রমের জন্য আমরা কোন প্রশংসা চাই না। আমাদের একমাত্র উদ্দেশ্য হল এদের সেবা করা, যেন তারা নিজ পায়ে দাঁড়িয়ে নিজেদের আশা এবং প্রত্যাশার বাস্তবায়ন করতে পারে এবং শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে সসম্মানে এবং স্বাধীনভাবে। এভাবে নৈরাশ্যমুক্ত থেকে উগ্র ধর্মীয় উন্মাদনার অনুসরণ না করে তারা দায়িত্বশীল এবং বিশ্বস্ত নাগরিক হিসাবে কাজ করতে পারে স্বজাতির জন্য, যেখানে তাদের ব্যক্তিগত উন্নতি হবে সেখানে তারা স্বজাতির উন্নতি এবং অগ্রগতির ক্ষেত্রে ভূমিকা রাখবে এবং অন্যদেরকে নিজ পায়ে দাঁড়ানোর ব্যাপারে তারা সাহায্যকারী হবে। অনুরূপভাবে ইসলামী শিক্ষার আরেকটি মৌলিক দিক হল মুসলমানের অন্য সমাজের অন্য সবার সাথে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করা এবং কোনোভাবে অন্যকে কোনো কষ্ট না দেয়া। কিন্তু তা সত্ত্বেও অনেকে এই সহিংসতার সাথে এই সহিংসতার জন্য ইসলামকে দায়ী করে এবং বলে যে ইসলাম যুদ্ধাং দেহে ধর্ম, অথচ সত্যের সাথে কোনো দূরতম সম্পর্ক নেই। সন্ত্রাসীরা যাই যে দাবি করুক না কেন, কোনো পরিস্থিতিতে কোনো মূল্যে এভাবে নির্বিচার হামলা বা আক্রমণের অনুমতি নেই। ইসলাম মানব জীবনের গভীর শ্রদ্ধা এবং সম্মান প্রতিষ্ঠা করেছে। কোরআনে 5:33 আল্লাহ তাআলা বলেন যে যে ব্যক্তি এক ব্যক্তিকে হত্যা করে তার সেই হত্যা সমগ্র মানব জাতিকে হত্যার নামান্তর, আর যে এক ব্যক্তির জীবনের নিরাপত্তা দিয়ে থাকে সে যেন সমগ্র মানবতার প্রাণ এবং জীবনের সুরক্ষা নিশ্চিত করল। কত স্পষ্ট উক্তি এটি। প্রায়শ মানুষ জিজ্ঞেস করে যে ইসলামের প্রথম যুগে তাহলে যে সমস্ত যুদ্ধ বিগ্রহ হয়েছে সেগুলোর কারণ কি। একইভাবে তারা এটিও জিজ্ঞেস করে যে ইসলামের নামে কেন সন্ত্রাসী কার্যক্রমের আশ্রয় নেওয়া হয়। এসব প্রশ্নের উত্তরে আমি সবসময় কোরআনের 22:2 উল্লেখ করে থাকি, যে আয়াতে আত্মরক্ষামূলক যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছে প্রথমবার মুসলমানদেরকে। 22:40 সূরা হজ 40 আয়াতে আল্লাহ তাআলা বলেন যে যুদ্ধের অনুমতি তাদেরকে দেয়া হচ্ছে যাদের বিরুদ্ধে পূর্বেই যুদ্ধ আরম্ভ করে রাখা হয়েছিল, কেননা তাদের উপর অন্যায় করা হয়েছে আর আল্লাহ তাআলা তাদের সাহায্য করার পূর্ণ ক্ষমতা রাখেন। পরবর্তী আয়াতে কোরআন সে কারণগুলো উল্লেখ করেছে যে কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আত্মরক্ষামূলক যুদ্ধের অনুমতি দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যাদেরকে নিজেদের ঘর থেকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে শুধু এই অপরাধে যে তারা বলে আমাদের প্রভু হলেন আল্লাহ, আর আল্লাহ তাআলা যদি কতককে অন্য কিছু মানুষের মাধ্যমে প্রতিহত না করতেন তাহলে গির্জা উপাসনালয় মসজিদ এবং ইহুদিদের ইবাদতগাহ ধ্বংস করে দেওয়া হতো যেখানে প্রায়শই আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়। আর আল্লাহ তাআলা অবশ্যই তাকে সাহায্য করবেন যে আল্লাহর সাহায্য করে, আল্লাহ তাআলা সর্বশক্তিমান এবং পূর্ণ ক্ষমতাবান। এই আয়াতগুলো কি প্রমাণ করে? নিঃসন্দেহে এই আয়াত মুসলমানকে কখনো নিষ্ঠুর কার্যকলাপ এবং রক্তপাতের অনুমতি দেয় না, লাইসেন্স দেয় না, বরং একজন মুসলমানের দায়িত্ব কি তা উল্লেখ করা হয়েছে, তা হল অন্য ধর্মের হেফাজত করা এবং পৃথিবীর সব মানুষের বিশ্বাসের স্বাধীনতা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। তারা যে বিশ্বাসী ইচ্ছা লালন করতে পারে, কোন প্রকার বাড়াবাড়ি বা বল প্রয়োগ যেন করানো হয়। আর ইসলাম সেই ধর্ম যা বিশ্বজনীন ধর্মীয় স্বাধীনতার এবং বিবেকের স্বাধীনতার এবং ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করেছে। তাই আজকে তথাকথিত মুসলমান দল বা শ্রেণী যারা মুসলমানদের হত্যা করছে তাদেরকে চরম ভাবে ধিক্কার জানানো উচিত যে তাদের এই বর্বর কার্যক্রম সকল ইসলামী শিক্ষার এবং নৈতিক শিক্ষামালার পরিপন্থী। এটি স্পষ্ট হওয়া উচিত, যেমন মানুষের ধর্মের কোন জ্ঞান নেই। দৃষ্টান্তস্বরূপ একজন আইনবিদ ভাবেন ম্যারি, যিনি এক সন্ত্রাসীর উকিল ছিলেন যারা প্যারিস এবং ব্রাসেলস হামলা করেছিল। এই উকিল একটি ফরাসি পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে তার মক্কেলের ইসলামের সত্যিকার কোন জ্ঞান নেই। যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে যে কখনো সে কোরআন পড়েছে কিনা, তার মক্কেল পরিষ্কারভাবে স্বীকার করেছে যে কোন সময় সে কোরআন পড়েনি, আর শুধু ইন্টারনেটে তাফসিরই পড়েছে। এছাড়া রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল রিলেশন 2016 সনের মার্চ মাসে একটা প্রবন্ধ ছেপেছে, তাতেও এই উপসংহারই টানা হয়েছে যে সমস্ত সন্ত্রাসী মুসলমান হওয়ার দাবি করে তাদের ইসলামের কোনো জ্ঞান নেই বা খুবই স্বল্প জ্ঞান আছে। মুসলমান যুবক শ্রেণী যারা ধর্মান্ধতার শিকার, যারা পাশ্চাত্যে বিভিন্ন হামলা পরিচালনা করছে, রিপোর্টে বলা হয়েছে যে ধর্মের সাথে এদের সম্পর্ক নিঃসন্দেহে খুবই অগভীর এবং ভাষা তাদের পূর্ববর্তীদের সাথে তুলনামূলক দৃষ্টিকোণ থেকে এটি বলা যায়। আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রেও তাদের অবস্থা একই। রিপোর্ট আরো উল্লেখ করেছে যে এই অন্যায়ের সূত্রপাত হয় তাদের পূর্বসূরীদের মাধ্যমে, আর ধীরে ধীরে সেটি ধর্মীয় ধর্মান্ধতা এবং সন্ত্রাসে পর্যবসিত হয়েছে এদের ক্ষেত্রে। আর তাদের ব্যক্তিগত ভাবে ইসলামী শিক্ষার সাথে সম্পর্কহীনতা এবং দূরত্ব আর ব্যক্তি স্বার্থই তাদের সন্ত্রাসী কার্যক্রমের এক চালিকা শক্তি হিসাবে কাজ করছে। আরেকটি রচনা যা ওয়াশিংটন পোস্টে প্রকাশিত হয়েছে, বেলজিয়ামের কাউন্টার টেরোরিজম কর্মকর্তা অ্যালেন রিডনা বলছেন, ছোট ছোট অপরাধের মাধ্যমে সমাজের প্রতি তাদের যে বিদ্রোহ সেটি প্রকাশ পায়, আর তাদের অনেকেই রাস্তার গ্যাংয়েরই অংশ। ইসলামিক স্টেট একটা নতুন ধরনের ইসলাম নিয়ে আবির্ভূত হয়েছে যা তাদের উগ্র ধর্মান্ধতারই বৈধতা দেয়। অমুসলিম বিশেষজ্ঞরা স্বীকার করেছেন যে সন্ত্রাসীরা একটা নতুন ধরনের ইসলামের সূচনা করেছে, যাকে শুধুমাত্র ইসলামের শিক্ষায় ঘৃণ্য এবং নিন্দনীয় বিকৃতি আখ্যা দেওয়া যেতে পারে। যারা এই নতুন ধরনের ইসলাম প্রতিষ্ঠা করতে চায় এবং যারা নির্দয়ভাবে নিরীহ লোকদের হত্যা করছে, আহত এবং ক্ষতবিক্ষত করছে, কোরআনের শিক্ষা অনুসারে তারা সমগ্র মানবতা কে হত্যার দায়ে অভিযুক্ত। অপরদিকে এটিও স্পষ্ট যে অমুসলিমদের মাঝে কিছু এমন ব্যক্তি এবং দল রয়েছে যারা ভেদাভেদ এবং শত্রুতারই অগ্নি প্রজ্বলিত করছে আর অন্যায়ভাবে ইসলামী শিক্ষাকে দুর্নাম করার মিশন হাতে নিয়েছে। দৃষ্টান্তস্বরূপ গত সপ্তাহে বিদেশ নীতি সংক্রান্ত একটা কলামে বেথানি এলেন আমেরিকার একটি অত্যন্ত সম্পদশালী নেটওয়ার্কের কথা উল্লেখ করেছেন, যা এর একমাত্র উদ্দেশ্য হল ইসলাম ভীতি সৃষ্টি করা আর ইসলামের শান্তিপূর্ণ শিক্ষা যাতে প্রচারিত হতে না পারে সেই নিমিত্তে কাজ করা। বিদেশ নীতি সংক্রান্ত এই প্রবন্ধ লিখছে যে একটি খুবই সম্পদশালী নেটওয়ার্ক আমেরিকান মুসলমানদের বাক স্বাধীনতা হরণের আর ভীতি সঞ্চারের রাজনীতিতে লিপ্ত। আমেরিকার উগ্রডান পন্থী রাজনীতি ইসলামের সে বিকৃত ব্যাখ্যাই প্রচার করছে বা বলে বেড়াচ্ছে যা আইসিসের ব্যাখ্যা। লেখক আরো লেখেন, আমেরিকার শান্তিপ্রিয় মুসলমানেরা আজকে ক্রমবর্ধমান এবং খুবই শক্তিশালী শিল্পের হাতে হুমকির সম্মুখীন, যারা ইসলাম ভীতি সৃষ্টি করছে আর যারা ভারসাম্যপূর্ণ এবং উন্মুক্ত সংলাপের পথ বন্ধ করে দিচ্ছে সে সমস্ত মুসলমানদেরকে তারা কোণঠাসা করছে যারা শান্তিপূর্ণ ইসলামী শিক্ষার সেখানে প্রচার এবং প্রসার করতে চায়। তিনি আরো লেখেন যে আমেরিকা বাক স্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতার হেফাজত করে থাকে, কিন্তু একটা বিশেষ নেটওয়ার্ক মুসলমানদেরকে সেই স্বাধীনতা দিতে অস্বীকার করছে এবং এই ইসলামকে, শান্তিপূর্ণ ইসলামকে তারা ভয়াবহ দৃষ্টিভঙ্গি প্রচার করছে ধর্ম হিসাবে নয়, আর এইভাবে সেসব মুসলমানের বাক স্বাধীনতা হরণ করছে যারা তাদের সাথে একমত নয়। আমেরিকার একজন শান্তিপ্রিয় নতুন মুসলমান ইসলাম ধর্ম গ্রহণকারী বিশ্ববিদ্যালয়ে ইসলামের সত্যিকার শিক্ষার উপর আলোকপাত করে বক্তৃতা রেখেছেন, তখন একটি শক্তিশালী দল তার সম্পর্কে বলছেন যিনি ইসলামের হত্যা, দাস প্রথা এবং বলাৎকারের পক্ষে যুক্তি দিচ্ছেন, তার পরিবারকে মৃত্যু এবং বলাৎকারের হুমকি দেওয়া হয়েছে। যে বিশ্ববিদ্যালয়ে তিনি কাজ করতেন সেখানে এমন অনেক ইমেইল করা হচ্ছে যাতে দাবি ওঠানো হচ্ছে তাকে যেন এখন চাকরি থেকে বহিষ্কার করা হয়। এটি থেকে প্রমাণিত হয় যে ইসলামের বিরুদ্ধে জনমতকে প্রভাবিত করার চেষ্টা চলছে এবং ইসলামের যাতে আর এই চেষ্টা করা হচ্ছে যে ইসলামের সত্যিকার শিক্ষা যেন মানুষের কাছে পৌঁছতে না পারে। গবেষণার ভিত্তিতে লেখক আরো বলছেন যে এভাবে তারা ইসলামকে সেই অধিকার দিতে অস্বীকার করছে যে স্বাধীনতা এখানে খ্রিস্ট ধর্মের রয়েছে। তারা এভাবে সে সকল লোকদের মুখ বন্ধ করে দিচ্ছে যারা আধুনিক আমেরিকান জীবনের সাথে ইসলামের সামঞ্জস্য তুলে ধরার চেষ্টা করছে। দুর্ভাগ্যজনক ভাবে প্রায়শ আমরা নেতৃবৃন্দ এবং রাজনীতিবিদ এমন মন্তব্য করে থাকি যার সত্যের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু তারা রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য এমনটি করে। দৃষ্টান্তস্বরূপ ডক্টর বেন কার্সন, যিনি বর্তমানে আমেরিকার নতুন আমেরিকান প্রশাসনের ক্যাবিনেট সদস্য, তিনি বলেন যে ইসলাম কোন ধর্ম নয় বরং একটি জীবন বিধান বলা যায় এটিকে। ইসলামের প্রতিষ্ঠাতা সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সম্পর্কে ডক্টর কার্সন বলেন যে আমি বলবো যেখানকার সবার উচিত ইসলাম সম্পর্কে কয়েক ঘন্টা সময় বের করে পড়া, মোহাম্মদ ইসলাম সম্পর্কে পড়া উচিত। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি দেখুন যে মক্কায় তার জীবনের কি সূচনা হয়েছে, আর দেখুন মক্কার মানুষ তাকে কিভাবে দেখত, মক্কার মানুষ তাকে খুব ভালো দৃষ্টিতে দেখত না, তার চাচা যে কতটা প্রভাবশালী ছিলেন কিভাবে তার হেফাজত করেছেন তাও দেখুন। তার চাচার যখন মৃত্যু হয় তাকে মদিনায় উত্তর দিকে মদিনায় হিজরত করতে হয়েছে, আর এখানে তিনি তার সেনাবাহিনীকে সুসংগঠিত করেন এবং প্রত্যেক ব্যক্তি যে তাদের মত ধর্মবিশ্বাস রাখে না তাদেরকে ধ্বংস করেছে। হুজুর বলছেন আমি ডক্টর কার্সনের সাথে একমত, কিন্তু কেবল এতটা যে আমিও বলবো মানুষকে যে আপনারা সময় বের করে ইসলামের রসুল ইসলামের পবিত্র জীবনী অধ্যয়ন করুন, যদি তারা নিরপেক্ষ ইতিহাস পড়ে তারা দেখবে যে ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ধ্বংসযজ্ঞে অংশ নেননি, অমুসলিমদের কখনো ধ্বংস বা হত্যা করার চেষ্টা করেননি, তাই এমন মন্তব্য সম্পূর্ণভাবে সত্য ইসলাম সত্য ইতিহাসের পরিপন্থী। সত্য বিষয় হল বেশ কয়েক বছরের সুদীর্ঘ অত্যাচার এবং জুলুম নির্যাতনের সম্মুখীন হওয়ার পর তার সাথী সঙ্গীরা মক্কা থেকে বেরিয়ে যান, হিজরত মদিনায় হিজরত করতে বাধ্য হন, যেখানে স্থানীয় ইহুদিদের ইহুদি এবং অন্যান্য গোত্রের সাথে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করেন। যাই হোক, মক্কার অবিশ্বাসীরা মুসলমানদেরকে সেখানে শান্তির সাথে বসবাস করতে দেয়নি, বরং তারা আগ্রাসী মনোভাব নিয়ে মদিনায় হামলা করে ইসলামকে যেন তারা নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে এমন কঠিন মুহূর্তে ইসলামের ইতিহাসের এমন জটিল মুহূর্তে আল্লাহ তাআলা মুসলমানদেরকে আত্মরক্ষামূলক যুদ্ধের অনুমতি দেন। আর এই অনুমতি কোরআন শরীফের আয়াতে রয়েছে, যা আয়াতে পূর্বে আমি উল্লেখ করেছি, সূরা হাজার আয়াতে। আর এটি দেয়া হয়েছে বিশ্ব বিশ্বাস সংক্রান্ত নীতি প্রতিষ্ঠার জন্য। তাই এই যে অপবাদ যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন যুদ্ধাংদেহী নেতা ছিলেন, এটি অনেক বড় একটি অন্যায় এবং এটি সবচেয়ে ভয়াবহ নিষ্ঠুরতা। আর এমন মিথ্যা দাবি শুধু বিশ্বের কোটি কোটি শান্তিপ্রিয় মুসলমানের হৃদয়কে ক্ষতবিক্ষত করা ছাড়া আর কোনো কাজ করতে পারে না। ইতিহাসের কথার সাক্ষ্য বহন করে, মোহাম্মদ রাসূলুল্লাহর দেহের প্রতিটি রক্তবিন্দু শান্তি প্রতিষ্ঠার জন্য নিবেদিত ছিল। এক্ষেত্রে আমার কথায় বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই আপনাদের, বরং রুথ ক্র্যানস্টন, যিনি বিংশ শতাব্দীর একজন প্রসিদ্ধ লেখক, তিনি তার বই বিশ্ব ওয়ার্ল্ড ফেইথে লিখেছেন, পারমাণবিক যুদ্ধ যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়া হয়েছে তার মোকাবেলা মোহাম্মদ রাসূলুল্লাহর আত্মরক্ষামূলক যুদ্ধকে দেখুন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো যুদ্ধ এবং রক্তপাতের পক্ষে ছিলেন না, তিনি যে যুদ্ধই করেছেন তা প্রত্যুত্তরে ছিল। তিনি আত্মরক্ষামূলক যুদ্ধ করেছেন অস্তিত্বের খাতিরে। লেখিকা লিখেছেন যে তিনি সেই যুগে প্রাপ্ত অস্ত্রই ব্যবহার করেছেন। নিঃসন্দেহে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আজকের 140 মিলিয়ন খ্রিস্টান জনগোষ্ঠীর কোন দেশ একথা বলার কোন অধিকার রাখে না যারা একটি মাত্র পারমাণবিক বোমার মাধ্যমে 120,000 মানুষকে ভস্মীভূত করে থাকে। সৌভাগ্যজনকভাবে যেখানে আজকের বিশ্বের ফ্যাশন হলো ইসলামকে উগ্রপন্থী এবং সন্ত্রাসী ধর্ম আখ্যায়িত করা, সেখানে এমন কিছু অমুসলমান সাংবাদিক এবং ভাষ্যকারও রয়েছে যারা সততার ভিত্তিতে কলম হাতে নেন। স্রোতের বিরুদ্ধে যে তারা সাঁতার কাটছেন, আমি তাদেরকে এজন্য সাধুবাদ জানাই। মিথ্যা আর স্রোতের বিরুদ্ধে সাঁতারের জন্য বা অন্যায় যা সর্বত্র আজকে রাজত্ব করছে তার বিরুদ্ধে যে সাঁতার কাটছে না, এই জন্য তাদের ধন্যবাদ জানাই। আমি আমাদের সম্মানিত প্রধানমন্ত্রীর প্রশংসা করতে চাই, যিনি কোরআনের কিছু আয়াত উদ্ধৃত করেছেন ইসলামী শিক্ষার বিরুদ্ধে যে অপবাদ রয়েছে তার খণ্ডনে, তিনি তার বক্তৃতায় এগুলো ব্যবহার করেছেন। এখানে আমি জুলিয়া আয়ফ যে কলাম লিখেছেন তার জন্য তার সাধুবাদ জানাতে চাই। বিদেশ নীতি যা ছেপেছে তাতে তিনি বিভিন্ন ধর্মের ইতিহাসকে বিশ্লেষণ করেছেন ইসলামের ইতিহাসের অন্তর্গত। তিনি উপসংহার টেনেছেন এইভাবে যে কোন ধর্ম সহজাতভাবে সন্ত্রাসী নয়, কোন ধর্ম সহজাতভাবে শান্তিপূর্ণ নয়, শান্তিপ্রিয় নয়। সব ধর্ম ব্যাখ্যার দাবি রাখে, আর প্রায়শ সেই ব্যাখ্যাতেই আমরা হয়তো সৌন্দর্য দেখি বা কুৎসিত দিক। আমি তার এই নিরপেক্ষ উপসংহারের সাধুবাদ জানাই। আমরা এই যে অনিশ্চিত এবং ভয়াবহ সময় অতিবাহিত করছি, আমার দৃঢ় বিশ্বাস যেমন সময় পরস্পরের সমালোচনাতে কোনো লাভ নেই, আর এর ফলে বিভাজন আর শত্রুতা আর দলাদলি আরো বৃদ্ধি পাবে। সময়ের দাবি হলো ভীতির যে দেয়াল আছে তা ভেঙে ফেলা উচিত, এমন দেয়াল যা আমাদেরকে আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে, এমন কাজ করা উচিত যার ফলে আমরা ঐক্যবদ্ধ হতে পারি, এক জায়গায় সমবেত হতে পারি। দুর্ভাগ্যজনকভাবে এমন কোন দিন উদিত হয় না যেদিন জুলুম এবং অত্যাচার আর সন্ত্রাসী হামলা হচ্ছে না। এই কথা অস্বীকার করার উপায় নেই যে পৃথিবী ক্রমশ বিপজ্জনক স্থান হয়ে উঠছে মুসলমান এবং মুসলিম সকলের জন্য। তাই আমাদের সকল জুলুম অত্যাচারের বিরুদ্ধে, ঘৃণার বিরুদ্ধে দণ্ডায়মান হতে হবে। আমাদের সকল শক্তি সামর্থ্য যোগ্যতা কে কাজে লাগাতে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের সত্যিকার অর্থে শান্তি চাই। বিশ্ব রাজনীতিবিদ, নেতৃবৃন্দ এবং প্রচার মাধ্যমকে অবশ্যই বিবেক বুদ্ধি খাটাতে হবে, কাণ্ড জ্ঞান খাটাতে হবে। অনেক এমন রিপোর্ট ছাপে যাদের উল্লেখ করা হয় যে মুসলিম যুবকদের একটা উল্লেখযোগ্য শ্রেণী চরমপন্থী হয়ে উঠছে, কেননা তাদের মাঝে এই অভিযোগ দানা বাঁধছে তাদের হৃদয়ে যে তাদের বিশ্বাসকে পাশ্চাত্যে আক্রমণ করা হচ্ছে, হাসি ঠাঠার লক্ষ্যে পরিণত করা হচ্ছে। এর কারণে তারা কোনোভাবে নিজেদের অপকর্মকে বৈধ আখ্যা দিতে পারে না। তারা অবশ্যই নিন্দনীয় এবং তারা দায়ী তাদের অপকর্মের জন্য, কিন্তু বিবেকের দাবি হলো আমাদের প্রজ্বলিত অগ্নিশিখায় তেল ফেলা উচিত নয়, বরং আমাদের পারস্পরিক সমঝোতা চেষ্টা করা উচিত, অন্যের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত এবং সমমূল্যবোধ তালাশ করা উচিত। এ প্রসঙ্গে কোরআনে কারীম অসাধারণ প্রজ্ঞা ভিত্তিক এক নীতি ভিত রেখেছে। 3 নম্বর সূরা আল্লাহ তাআলা বলেন যে তোমাদের এবং আমাদের মাঝে সমমূল্যবোধের দিকে ফিরে আসো। কোরআন এখানে একটা সোনালী নীতির ভিত রেখেছে শান্তির খাতিরে। কোরআন বলে যে মানুষের সে সমস্ত বিষয় নিয়ে চিন্তা করা উচিত যা তাদের কে ঐক্যবদ্ধ করবে। পৃথিবীর প্রধান ধর্মগুলোর মাঝে সমমূল্যবোধ হলেন স্বয়ং আল্লাহ তাআলা, আল্লাহর সত্তা। কিন্তু এর অর্থ এই নয় যে এক ধার্মিকের বিধর্মীর সাথে কোনো সমমূল্যবোধ নেই। কোরআন এভাবে বহু জাতি গোষ্ঠী, বহু সংস্কৃতি ভিত্তিক সমাজ কিভাবে গড়ে তোলা যায়, কিভাবে সকল ধর্মের মানুষ সহাবস্থান করতে পারে সে বিষয়টি স্পষ্ট করেছে। মূল বিষয় হল পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সহনশীলতা। একইভাবে কোরআন অন্যত্র বলে যে মুসলমানদের অমুসলিমদের মূর্তি এবং প্রতিমার বিরুদ্ধে মুখ খোলা উচিত নয়, কেননা প্রতিক্রিয়াস্বরূপ তারা আল্লাহ তাআলা গালি দেবে এবং ফলে স্থায়ী মনোমালিন্যের সূত্রপাত হবে। আপনারা জানেন যে আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয় হল বিশ্ব সংঘাত এবং ইনসাফের আবশ্যকতা। আমি বেশ কয়েক বছর ধরে বলে আসছি যে ইনসাফহীনতা সমাজের সকল পর্যায়ে ভয়াবহ অশান্তির কারণ হয়েছে। জাতিসংঘেও ইনসাফের অভাব দেখা যায়, এতটা অন্যায় সেখানে রাজত্ব করছে যে যাদের জাতিসংঘের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তারাও সরাসরি এর দুর্বলতার কথা আর এর ব্যর্থতার কথা স্বীকার করে যে এটি বিশ্ব শান্তি প্রতিষ্ঠার যে মৌলিক দায়িত্ব আর নিরাপত্তার মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। নিউ ইয়র্ক যেমন জাতিসংঘের সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যান্থনি ভ্যানবেরি লিখেছেন যে আমি জাতিসংঘকে ভালোবাসি কিন্তু এটি ব্যর্থ হচ্ছে। এখানে বিরাজ করছে অনেক বেশি ব্যুরোক্রেসি আর ফলাফল লাভ হচ্ছে খুবই স্বল্প। অনেক সিদ্ধান্ত রাজনৈতিক কারণে করা হয়, মূল্যবোধ এবং জাতিসংঘের যে লক্ষ্য সেটিকে সম্পূর্ণভাবে জলাঞ্জলি দেওয়া হয় আর সরেজমিনের ফলাফল কি প্রকাশ পাবে সেটিকে উপেক্ষা করা হয়। তিনি বলেন জাতিসংঘ যদি প্রতিষ্ঠিত থাকতে চায়, উন্নতি করতে চায়, তাহলে এতে আমূল পরিবর্তন আনতে হবে আর এর জন্য বাইরের একটি প্যানেলের সিস্টেমকে বিশ্লেষণ করা উচিত, পরিবর্তন প্রস্তাব করা উচিত। অনুরূপভাবে সম্প্রতি কিছু সরকারও কিছু অন্যায় এবং অবিবেচকের মতো নীতি নির্ধারণ করেছে যার বিশ্বের শান্তির উপর বড় নেতিবাচক প্রভাব পড়েছে। পল ক্রুগম্যান প্রসিদ্ধ কলামিস্ট নিউ ইয়র্ক পত্রিকায় 2003 সনে ইরাকের যুদ্ধ সম্পর্কে লিখেছেন। তিনি বলেন যে ইরাকের যুদ্ধ কোন নিষ্পাপ ভ্রান্তি নয়, এটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই যুদ্ধের সিদ্ধান্ত করা ছিল যা ভ্রান্ত প্রমাণিত হয়েছে। তিনি আরো বলেন ইরাকে আক্রমণের যে বৈধতা দেখানো হয়েছে সেটি অজুহাত, মিথ্যা অজুহাত ছাড়া আর কোনো কিছু ছিল না। আমি যে দৃষ্টান্তগুলো তুলে ধরেছি তার উদ্দেশ্য হলো এটি তুলে ধরা যে কথা বলা ভুল যে মুসলমানেরাই একমাত্র বিশ্বের বর্তমান সংঘর্ষের কারণ, কিন্তু এই কথাকে অস্বীকার করা যায় না যে কিছু মুসলমান দেশ আজকের বিভিন্ন যুদ্ধ এবং সহিংসতার কারণ, কিন্তু একই সাথে কথাও বলা যাবে না যে বিশ্বের অন্যরা এই বিশৃঙ্খলা সৃষ্টি করছে না। দৃষ্টান্তস্বরূপ অনেক এমন রিপোর্ট এবং বিবৃতি দেখা যায় যা থেকে স্পষ্ট হয় যে যুক্তরাষ্ট্র এবং চীনের মাঝে ভয়াবহ উত্তেজনা বিরাজ করছে, তাদের মাঝে যুদ্ধের আশঙ্কাও রয়েছে। সম্প্রতি এই সংবাদ ছেপেছে ব্যাপক পরিসরে আমেরিকান প্রেসিডেন্টের একজন উপদেষ্টা বলেন যে এতে কোনো সন্দেহ নেই যে যুক্তরাষ্ট্র এবং চীনের মাঝে যুদ্ধ 5 বা 10 বছরের ভিতর আরম্ভ হয়ে যেতে পারে। জানুয়ারি মাসে সাউথ চায়না মর্নিং পোস্ট উল্লেখ করেছে যে একজন উচ্চ পদস্থ চীনা কর্মকর্তা বলেছেন যে আমেরিকা এবং চীনের মধ্যকার যুদ্ধ একটি স্লোগান নয়, বরং এটি একটি বাস্তব সত্য হিসাবে সামনে আসছে। একইভাবে রাশিয়া এবং পাশ্চাত্যের মাঝে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আর এটি যে কোনো সময়ে যুদ্ধে রূপ নিতে পারে। এই ক্রমবর্ধমান উত্তেজনার মুখে জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফ্র্যাঙ্ক ওয়াল্টার রাশিয়ার সীমান্তের পাশে ন্যাটোর সামরিক মহড়া সম্পর্কে মন্তব্য এভাবে করেছেন যে একটা জিনিস যা আমাদের করা উচিত নয় তাহলে আমাদের উত্তপ্ত পরিস্থিতিকে আরো উত্তপ্ত করা উচিত নয় বক বক করে বড় বড় কথা বলে বা যুদ্ধে প্ররোচিত করে। তিনি বলেন যে আমাদের পূর্ব সীমান্তে প্রতীকী ট্যাঙ্ক চালানো নিরাপত্তা বয়ে আনবে, এটি ভুল কথা। বুদ্ধিমত্তার কাজ হবে আমাদের পুরনো শত্রুতাকে পুনরায় নতুনভাবে সতেজ করার চেষ্টা না করা। আমি সাবেক জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রীর সাথে একমত, এক জাতির অন্য জাতিকে খেপানো উচিত নয়, আধিপত্য বিস্তারের চেষ্টা করা উচিত নয়, বরং কূটনীতির মাধ্যমে মতভেদ দূর করা উচিত আর সমস্যার সমাধান শান্তিপূর্ণভাবে করা উচিত আর অনর্থক পরস্পরকে ভয় দেখানো উচিত নয়। দুর্ভাগ্যজনকভাবে কালের প্রবাহে আমরা অন্যকে শোনার এবং সহ্যের শক্তি হারিয়ে ফেলছি। দ্বিপাক্ষিক আলোচনা এবং যোগাযোগের সূত্রপাত করা আবশ্যক, নতুবা হিংসা আর বিদ্বেষ আর মনোমালিন্য ক্রমশ বৃদ্ধি পাবে। আমি বিভিন্ন রিপোর্ট আপনাদের সামনে উল্লেখ করেছি যা থেকে বোঝা যায় যে আমরা যুদ্ধের দিকে আর রক্তপাতের দিকেই অগ্রসর হচ্ছি। আন্তর্জাতিক পর্যায়ে এবং স্থানীয়ভাবেও আমরা মেরুকরণ দেখতে পাচ্ছি এবং পরস্পরের প্রতি কঠোর মনোভাবাপন্ন হতে দেখছি। পরস্পরকে দোষারোপ করার পরিবর্তে এখন সমাধানের কথা ভাবা উচিত। আমার মতে সমাধানের একটা সহজ পথ আমাদের সামনে রয়েছে যা তাৎক্ষণিকভাবে ইতিবাচক যার প্রভাব পড়তে পারে আর এর মাধ্যমে ক্ষতের নিরাময় সম্ভব। আমি আন্তর্জাতিক অস্ত্র ব্যবসার কথা বলছি। আমি মনে করি যে এটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। আমরা জানি যে অর্থনৈতিক দৃঢ়তার জন্য পাশ্চাত্য বিভিন্ন জাতি অস্ত্র বিক্রি করছে, সে সকল জাতির কাছে অস্ত্র বিক্রি করছে যারা বিভিন্ন যুদ্ধে এবং সংঘর্ষে লিপ্ত। দৃষ্টান্তস্বরূপ মাত্র কয়েক সপ্তাহ পূর্বে একটি সংবাদ ছেপেছে যে আমেরিকার নতুন প্রশাসন সৌদি আরবের সাথে নতুন অস্ত্র চুক্তিতে স্বাক্ষর করেছে। তারা অত্যাধুনিক গাইডেড মিসাইল প্রযুক্তি বিক্রির চুক্তি করেছে। এছাড়া গত বছর জাতিসংঘে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে যে অস্ত্র বিক্রির ক্ষেত্রে আইনের সাধারণ নিয়ম অনুসৃত হচ্ছে না। এটি দেখেছে যে বিভিন্ন দেশ, ব্যক্তি বা কোম্পানি দীর্ঘদিন থেকে আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞা যে রয়েছে লিবিয়ার উপর সেটি তারা লঙ্ঘন করছে এবং সেখানকার বিভিন্ন গোষ্ঠীর কাছে এরা অস্ত্র বিক্রি করছে। অতএব সীমিত পর্যায়ে কিছু আইন অনুসৃত হলেও তা সঠিকভাবে প্রয়োগ করা হচ্ছে না। যেখানে সব জাতির প্রধান উদ্দেশ্য হওয়া উচিত মানব জাতির কল্যাণ সাধন এবং শান্তি প্রতিষ্ঠা, সেখানে দুর্ভাগ্যজনকভাবে ব্যবসায়িক স্বার্থ এবং সম্পদের লিপসা এইসব কিছুর উপর প্রাধান্য পাচ্ছে। এই সংকীর্ণ স্বার্থপরতার কথা উল্লেখ করতে গিয়ে সিএনএন এর অনুষ্ঠানের প্রসিদ্ধ উপস্থাপক সম্প্রতি বলেছেন যে অস্ত্র ব্যবসা যদি নিয়ন্ত্রণ করা হয় তাহলে আমেরিকার অনেক ডিফেন্স কোম্পানির মানুষের চাকরি চলে যাবে, চাকরি হারিয়ে যাবে, চাকরি থাকবে না। তিনি এক সরাসরি সাক্ষাৎকারে বলেন যে এমন অস্ত্র ব্যবসায়ী কন্ট্রাক্টর যদি অত্যাধুনিক অস্ত্র সৌদি আরবের কাছে বিক্রি করা বন্ধ করে দেয় তাহলে অনেকের চাকরি হারিয়ে যাবে এবং যুক্তরাষ্ট্রের রাজস্ব ঘাটতি দেখা দেবে। অনেক সময় এই যুক্তি দেওয়া হয় যে অস্ত্র বিক্রি সত্যিকার অর্থে শান্তির জন্য সহায়ক, এটি শত্রুকে অস্ত্র ব্যবহার থেকে বিরত রাখে। আমার মতে দৃষ্টিভঙ্গি সম্পূর্ণভাবে অযৌক্তিক, আর এর ফলে অধিক অস্ত্র প্রস্তুত এবং ভয়াবহ বিপজ্জনক অস্ত্র বিক্রির এক প্রতিযোগিতা আরম্ভ হয়। আর এমন অযৌক্তিক কথাবার্তাই এমন এক অস্ত্র প্রতিযোগিতার সূচনা করছে যার কোনো শেষ নেই। বিশ্বের বিভিন্ন সরকারের উচিত মানব কল্যাণকে সামনে রেখে এই ভীতিকে উপেক্ষা করা যে অস্ত্র ব্যবসা যদি নিয়ন্ত্রণ করা হয় তাদের অর্থনীতির ক্ষতি হবে। এর পরিবর্তে তাদের এই কথা ভাবা উচিত, চিন্তা করা উচিত যে তারা কেমন পৃথিবী পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাচ্ছে। অনেক মুসলমান বিশ্বে যে সমস্ত অস্ত্র ব্যবহার হচ্ছে এবং সন্ত্রাসীরাও যেসব অস্ত্র ব্যবহার করছে, বিশেষ করে দায়েশ যে অস্ত্র ব্যবহার করছে তা পাশ্চাত্য এবং পূর্ব ইউরোপে প্রস্তুত করা হচ্ছে, প্রস্তুত হয়, তাই এখন সঠিক নিষেধাজ্ঞা আরোপের সময় এসেছে এবং এর সঠিক বাস্তবায়ন আবশ্যক। এই পদক্ষেপ যদি নেওয়া হয় আমি বিশ্বাস করি যে এর খুবই ইতিবাচক প্রভাব পড়বে স্বল্পতম সময়ে, অন্যথায় এমন এক পরিস্থিতির উদয় হবে যা কল্পনাও করা যায় না। বিষয়টি উপর আর বেশি আলোকপাত করার প্রয়োজন নেই, আমি যে সমস্ত প্রবন্ধের কথা বলেছি সেগুলো পড়লে সব বোঝা যাবে। এই সব এর সবকটি এক যুদ্ধের দিকে ইঙ্গিত করে। কোন দেশ বা কোন দলের এই অলিক ধারণা রাখা উচিত নয় যে তারা নিরাপদ থাকবে, কেননা যুদ্ধ যখন আরম্ভ হয় তা খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং অকল্পনীয় ভাবে তা বিস্তার লাভ করে। আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে তাকাই তাহলে দেখি যে অনেক এমন জাতি আছে যারা যুদ্ধে অংশ নিতে চায়নি, কিন্তু অবশেষে যুদ্ধে তাদেরকে যেতে বাধ্য করা হয়, কেননা জোট এবং দলবদলের পালা চলতেই থাকে। আজকের অনেক দেশের কাছেই পারমাণবিক অস্ত্র আছে, এমন একটি অস্ত্রই যদি কখনো ব্যবহার করা হয় তাহলে পরিণতি হবে অকল্পনীয়। আর এর কুফল দীর্ঘদিন প্রকাশ পেতে থাকবে আমাদের আগত প্রজন্মের জন্য সমৃদ্ধি রেখে যাওয়ার পরিবর্তে আমরা আমাদের পিছনে দুঃখ বেদনা নৈরাশ্য রেখে যাওয়ার দোষে দোষী হব। আর পৃথিবী পঙ্গু এবং বিকলাঙ্গ মানুষে পরিপূর্ণ হবে যারা মানসিক প্রতিবন্ধী হিসাবে জন্ম নেবে। কে জানে যে তাদের পিতামাতাও তাদের দেখাশোনার জন্য জীবিত থাকবে। তাই আমাদের সবসময় স্মরণ রাখতে হবে যে আমরা যদি শুধু নিজেদের স্বার্থের পিছনে ছুটি সকল মূল্যে তাহলে অন্যদের অধিকার অবশ্যই কুক্ষিগত হবে, পদদলিত হবে, আর এর ফলে সংঘর্ষই যুদ্ধ আর দুঃখ বেদনার সূত্রপাত হবে। আমাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে যে আমরা কোন অগ্নিগহ্বরের কিনারায় দাঁড়িয়ে আছি, আমাদের সৃষ্টির যে উদ্দেশ্য সেটি বুঝতে হবে। আমি প্রথম দিকেই বলেছি যে আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা আলাইহি সালাতু ওয়াসসালাম স্রষ্টা এবং সৃষ্টির মাঝে এক সম্পর্ক বন্ধন রচনার জন্য এসেছেন, মানব জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য এসেছেন। আমি হৃদয় অন্তঃস্থল থেকে দোয়া করছি যে পৃথিবী যেন সময় হাত থেকে বেরিয়ে যাওয়ার আগেই বুঝতে পারে। আমার দোয়া থাকবে যে পৃথিবী আগামী দিনের উপর দৃষ্টি রাখবে, শুধু আজকের উপর নয়। চলুন আমাদের পিছনে আমরা আশা এবং সম্ভাবনা রেখে যাই আমাদের সন্তান সন্ততির জন্য। জন্য, তাদেরকে আমাদের পাপের অগ্নিতে প্রজ্বলিত অবস্থায় যেন আমরা রেখে না যাই। আমি আবার দোয়া করব যে আল্লাহ তাআলা মানুষকে বিবেক বুদ্ধি দেন, আর যে ভয়াবহ মেঘমালা আমাদের মাথার উপর ঝুলছে বিরাজ করছে, তা অপসারিত হয়ে একটা উজ্জ্বল এবং সমৃদ্ধ ভবিষ্যতের সূচনা হয়। আল্লাহ তাআলা মানব জাতির প্রতি করুণা করুন। আপনাদেরকে অনেক ধন্যবাদ।
His Holiness will now lead us in silent prayer. We pray by raising our hands. You may join us in any manner you feel comfortable.
Silent prayer. আমি